গপ্প মিলে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা। তাহলে শুরু করা যাক।
পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা দুই কি তিন সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়াগায়। গ্রামটির অবস্থা এক সময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয়। বড় গ্রাম, অনেকগুলি পাড়া, গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক ক্রোশের ওপর। আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতাম না। গ্রাম থেকে প্রায় এক মাইল দূরে সেই গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলেকে পড়ানোর ভার নিয়ে রেলের পিডাব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোয় থাকতাম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তালবাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতুম অনেকটা। একদিন বর্ষাকাল, বেলা দশটা প্রায় বাজে, স্কুল যাচ্ছি। ওপরের সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু তাড়াতাড়ি যাবার জন্য পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়েছিল, আকাশ তখনও মেঘে আচ্ছন্ন। গাছের ডাল থেকে টুপ টুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা বেয়ে যাচ্ছি। এমন সময় কে একটি স্ত্রী লোক, খুব টকটকে রংটা, পরনে চওড়া লাল পাড় শাড়ি, বয়স ২৪-২৫ হবে, পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্যে। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম, কিন্তু সেই সুশ্রী তরুণীর রূপ, তার বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ করে ফেলল। আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকালবেলা রেললাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলুম। তালবাগানের মাথার উপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, আর তারপরেই আবার কালো হয়ে উঠল। দিন কেটে গিয়ে রাত হল। বাসায় এসে কিডস পড়তে শুরু করলুম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি, মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিক টিক বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম, সেদিন কিন্তু তাকে দেখতে পেলুম না। রবিবার ছেড়ে সোমবারও আবার সেই পথ ধরলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি তিনি জল নিয়ে ঘাটে সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘোমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের উপর উঠে ঘোমটা খুলে কৌতূহলী চোখে আমার দিকেই চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘোমটা আবার টেনে দিলেন। অন্য পথটা ছেড়েই দিলুম একেবারে। পুকুরের পথ দিয়েই রোজ যাই। দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। এইভাবে ১৫-২০ দিন কেটে গিয়ে থাকবে। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগল তিনি আমার প্রতি দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। আজকাল আর ততটা ঘোমটা দেন না। আমারও যে কি হল, তার গতিভঙ্গির একটা মধুর শ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগল। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে, নীল আকাশের সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে উড়ে যাচ্ছে, চারদিকে খুব রোদ। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারের ঝোপের মাথায় কিচকিচ করছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে চার পাঁচ দিন তাকে দেখিনি। হঠাৎ একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম। তার কাছে গিয়ে বললুম, কিছু মনে করবেন না, আমি এখানকার স্কুলে কাজ করি, রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে আপনাকে বৌদিদি বলে ডাকতে, আমিও তবে আপনার ছোট ভাই হই। তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়সড় হয়ে উঠেছিলেন, দ্বিতীয় অংশটায় তার সে চমকানো ভাবটা একটু দূর হল। ঘোড়া কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি হাত জোড় করে প্রণাম করে বললুম, বৌদিদি, আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে, আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবুও মনে হল তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলুম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন,
তোমার বাড়ি কোথায়?
আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে, চব্বিশ পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি।
বেশ, তার নাম কি তোমার?
বিমল।
বাড়িতে কে কে আছেন?
বাড়িতে এখন শুধু মা আর দুটি ছোট ছোট ভাই আছে, বাবা দুবছর হল গত হয়েছেন।
ও, তোমার কোনো বোন নেই?
দুজন দিদি ছিলেন, মারা গিয়েছেন। বর্দি যখন মারা যান তখন আমি খুব ছোট, মেজদি পাঁচ ছ বছর হল। এই মেজদি আমায় বড় ভালোবাসতেন জানেন, আমার সে ছ বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এল। জিজ্ঞাসা করলেন,
তোমার মেজদি থাকলে এখন তার কত বয়স হতো?
ওই ধরুন ২৬ বছর।
তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না?
কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত স্বভাব! মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করে রইলেন। বললুম, আচ্ছা এখন আসি, রবিবার বাদে আমি দুবেলাই এ রাস্তা দিয়ে যাব, আপনার যেন দেখা পাই। মাঠের ধারের তালবাগানটার পাখিগুলো রোজই সকাল বিকেল ডাকে। একটা কি পাখি তার সুর খাত থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়া শীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি। তারপর দিন বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা।
এই যে, আজ বুঝি খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল?
আচ্ছা, আমি ও বেলা ঠিক সময়েই গেছি, আপনি ছিলেন না, আর এখন দোষটা বুঝি আমার ঘাটে চাপানো হচ্ছে না? ওবেলা ঘাটে আরো সব মেয়েরা ছিলেন।
তাই তো, ভাইটির আমার ওবেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে।
আমার একটু লজ্জা হল, ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত তো, পাড়ার মধ্যে দিয়ে পথ, কেউ আবার যদি কিছু মনে করে।
আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম মশাই, তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, কিন্তু আমায় দেখতে পাওনি।
তাই? ও কি জানি। আচ্ছা বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়?
খোলাপোতা চেনো? খোলাপোতার রাস, নাম শোনোনি?
বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল, কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এই আমি প্রথম শুনলুম। অথচ বৌদির বাপের বাড়ি যেখানে এমন রাস হয়, সেই বিশ্ববিশ্রুত খোলাপোতার সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয় এই ভয় বলে ফেললুম,
ও সেই খোলাপোতায়? আচ্ছা ওটা কোন জেলায় যেন?
তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হল। এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে সমস্যায় ফেলতে মন সরল না। বললুম,
আচ্ছা বৌদি আসি তাহলে।
বৌদিদি তাড়াতাড়ি ঘড়ার মুখ থেকে কলার পাতায় মোড়া কি একটা বের করে আমার হাতে দিয়ে বললেন,
এনো, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কত কলার বড়া আছে, খেয়েও কিন্তু।
চার পাঁচ দিন জ্বর ভোগের পর স্কুল যাচ্ছে, বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। কাছে যেতে জিজ্ঞাসা করলেন,
এ কি বিমল, এমন মুখ শুকনো কেন?
ওই একটু জ্বর হয়েছিল বৌদিদি।
ও তাই, তুমি কদিন আসনি বটে, না আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে হয়তো। আহারে, বড্ড রোগা হয়ে গিয়েছো যে বিমল।
তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম।
আচ্ছা ওখানে তোমায় কে রেঁধে দেয়?
কে আর রাঁধবে, আমি নিজেই।
এরকম ভাবে কি করে বিদেশে কাটাবে বলতো? এক কাজ করো না কেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো না, গাঁয়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে, না হলে অসুখ হলে কেই বা একটু জল দেয়।
তার সেদিনকার সেই স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলার পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন,
শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না করা এসব তুমি পেরে উঠবে না বিমল, আমি খাবার দিলাম, রাত্রে খেও।
বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন, হাতে বেশ গরম বোধ হল। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খানকতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো। পরদিন ছুটির পর আসবার সময় দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন।
বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও।
কেন, তাহলে দুধও খানিকটা করে দেবেন বুঝি? সত্যি বলছি বৌদি, আপনি এরকম করলে এই রাস্তায় আমি কিন্তু আর আসছি না। বৌদিদি আমার ডান হাতটা ধরে ফেলে বললেন,
লক্ষ্মী ভাই, ও কথা বলো না। আচ্ছা আমি যদি তোমার মেজ দিয়ে হতাম তাহলে কথা কি আজ আমায় বলতে পারতে? আমার মাথা দিব্যি রইল, এ পথে রোজ যেতেই হবে।
সেই দিন থেকেই বৌদিদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন। সাত আট দিন পরে রুটির বদলে কোনদিন লুচি, কোনদিন পরোটা দেখা দিতে লাগল। তার আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না, অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধাই পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত ছুটিটা কি আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধোঁয়ায় আচ্ছন্ন থাকত। কার উপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের হালকা মেঘের মতো একটা সীমা হারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগল। ছুটি ফুরিয়ে গেল, প্রথম স্কুল খুলবার দিন পথে তাকে দেখতে পেলুম না। বিকালে যখন ফিরি তখন একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল, সেখানটা এখন বনকচু, ধুতুরা, ঝুমকোলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ মতো তৈরি করেছে। শীতল হেমন্ত বিকেলের ছায়া সবুজ ঝোপটির ওপর নেমে এসেছে। এমন সুন্দর স্ত্রী হয়েছে ঝোপটির, সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা আঁচলের খুঁটের মতো। তার পরদিন তাকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেননি, আপন মনে ঘাটের চাতারে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি বৌদিদি। কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন।
কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুললো? জাগে আছো কেমন?
সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহঝরা শান্ত চোখ দুটি। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম।
এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি এমনি, তুমি রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? ছিল না, ছিল না না।
মনে অনেক কিছু এলেও বাইরে আর কিছু বলতে পারলুম না, শুধু একটু হেসে চুপ করে রইলাম।
মা ভালো আছেন?
হ্যাঁ বৌদি, তাকে আপনার কথা বললুম।
কি বললেন তিনি?
আপনার কথা শুনে মার দুই চোখ জলে ভরে এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনীর শোক বোধ হয় তাকে দেখলে কমে। নলিনী আমার মেজ দি।
মাকে এই মাসেই নিয়ে এলে না কেন?
সে এখন হয় না বৌদি।
সেবার কিরম কষ্টটা পেলে বলো তো? এই বিদেশ বিভুঁয়ে মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না।
আচ্ছা, যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ কি করে হয়? মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের? বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো, আমার দিকে ভালো করে চাইতে পারলেন না। বললেন,
হ্যাঁ আমি তো সবই করছি, আমার কি কিছু করবার জো আছে? কত পরাধীন আমরা তা জানোই তো ভাই। না না, ওসব চলবে না, তুমি এই মাসেই মাকে আনো।
আমি কথাটাকে কোনো রকমের চাপা দিয়ে সেদিন চলে এলুম। তারপর দিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতায় মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলার পাতা দেখলেই আমার ভয় হয়, বলে উঠলুম, ও আবার কি বৌদি, আবার সেই।
আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাই পোড়াটা উনি উনি গেল, কিছু কি করতে পারলাম?
কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন,
এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটা নাও, একখানা কাপড় কিনে নিও।
কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা দশ টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম, বললুম, এ কি বৌদি, না না এ কিছুতেই হবে না, খাবার আমি নিচ্ছি কিন্তু টাকা নিতে পারব না। আমার কথাটার স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন, তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন একটা হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জার ব্যথার শুলি বিদ্ধ করলুম, তার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকেও গিয়ে বাজল। তাড়াতাড়ি দুই হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার দুই নিয়ে বললুম, বৌদি ভাই বলে অপরাধ এবারটা মাপ করুন আমার, আর কখনো আপনার কথার আবদ্ধ হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি, আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলার পাতার মধ্যে কতগুলো দুধ সাদা চন্দ্রপুলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ন কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগল। এইভাবে মাসখানেক কেটে গেল, প্রায়ই বৌদিদির সঙ্গে দেখা হতো। একদিন আসছি, ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদিদি জিজ্ঞাসা করলেন,
এ কি বোতাম কোথায় গেল?
সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পড়াতে তো জানি নে, কাজে এই অবস্থা। তারপর দিন দেখলুম তিনি ছুঁচ সুতো বোতাম সমেতই এসেছেন। আমি বললুম, বৌদি এটা ঘাটের পথ,
আপনি বোতাম পড়াতে পড়াতে কেউ যদি দেখে তো কি মনে করবে বলুন তো? আপনি বরং ছুঁচটা আমায় দিন না, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব।
তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে।
বাধ্য হয়ে সরেই গেলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পড়াতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই হল বেশি। ভাবলুম বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো এর সমস্ত কষ্টটা ওকেই ভোগ করতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন,
বিমল গোকুল পিঠে খেয়েছ?
আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কিরকম বৌদিদি? আর রক্ষা নেই। তারপর দিনই বিকালবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন,
তুমি এখানে আমার সামনেই খাও, এই ঘরের জলে হাত ধুয়ে ফেলো।
সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে যে, সে না হয় আমি বাড়ি গিয়েই খাব। বৌদিদি ছাড়বার পাত্রী নন, বললেন,
না তুমি এখানেই খাও।
খেলুম। পিঠে খুব ভালো হয়নি, বোধ হয় নতুন করতে শিখেছেন, ধারগুলো পুড়ে গিয়েছে, স্বাদও ভালো নয়। মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতো একেবারেই নয়। বললুম,
বাহ বৌদি, বড় ভালো তো। তা এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি?
বৌদির মুখে আর হাসি ধরে না।
এ আমি, আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছেই শিখে নিয়েছিলাম।
তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে এই গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্য। 20-21 বছর বয়সে এই ছোট পাড়াগায় খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম একদিন, এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তারই আগ্রহে স্নেহ যত্নে সে অশান্ত ইচ্ছেটা কিছুদিন চাপা ছিল। মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন, তাঁদের কারখানা থেকে কাচের কাজ শিখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে, অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই তবে যেন শীঘ্র মোরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। চিঠিটা পেয়ে সমস্ত রাত আমার ঘুম হল না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে মানুষের দ্রুত চলাফেরা। আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনী। পরদিন সকালে চিঠি লিখে জানিয়ে দিলুম খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিনই নোটিশ দিলুম, 15 দিন পরে কাজ ছেড়ে দেব। তবে মন বড় ভালো ছিল না। উপরের অন্য পথটা দিয়ে কয়েকদিন আসা যাওয়া চলল। 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা।
বিমল, বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে গুণটা বাঁচলো কি মরল একবার খোঁজ করলে না?
বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো যে, বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। হ্যাঁ, এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন নির্মল যে শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়।
তা জানি জানি, নাও আর গুমর করতে হবে না। সে গুণ যে তোমাদের আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না? কিন্তু বুঝে কি করব, উপায় নেই যে। তা হ্যাঁ, সত্যি সত্যি মাকে কবে আনছো বলো তো?
আমার কাজ ছেড়ে দেওয়ার কথা বৌদিদিকে কিছু বললাম না। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এ আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলুম সেই তো জানাতেই হবে বলে ফেলি, কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। বৌদি, একটা কথা বলি,
আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে বলুন তো? আমি কে বৌদি যে আমার জন্য আপনি এত করেন?
বৌদিদির মুখটা কেমন গম্ভীর হয়ে এল, তার ওই এক বড় আশ্চর্য বৈশিষ্ট্য ছিল, মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল আসবে, জল কেটে গেল তো আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন,
এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হল আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে, তারও নাম বিমল ছিল, থাকলে সে হয়তো তোমারই মতো হতো, এতদিন দেখতেও তোমারই মতো। জানো, তুমি যেদিন প্রথমে রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম, তুমি এখান দিয়ে যেতে রোজ তোমাকে দেখতাম, যেদিন তুমি আপনাদেরকে দিদি বলে ডাকলে, সেদিন থেকে যে কি সুখে আছি ভাই, তোমার যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটাই ভুলেছি, ওই একটাই ভাই ছিল আমার, তুলসীতলায় রোজ সন্ধ্যেবেলা কত প্রণাম করি জানো, বলি ঠাকুর এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রেখো ঠাকুর, একে আমার কাছে রেখো।
চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে গেল, আমি আর কিছু বললাম না। বলবো কি, একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল, কালো চোখ দুটি ছল ছল করছে, টানা ভুরু যেন আরো নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরো পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে তৈরি করেছে। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিক পরে বৌদিদি বললেন,
সেই জন্যই বলছি ভাই, মাকে নিয়ে এসো, আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা অমনি পড়ে আছে, ওরা এখানে থাকে না, তাদের চিঠি লিখলেই তারা রাজি হবে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধে হবে না, তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো, তোমার বোন তো পরাধীন, কিছু করবার ক্ষমতা নেই, তোমার সঙ্গে এসব দেখাশোনা এই সবই লুকিয়ে, বাড়ির কেউ জানে না, তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখেই আমি শান্তি পাবো ভাই, মাকে এ মাসেই আনো।
আমি এখানে থাকলে আপনি কি খুব সুখী হন?
মাকে আনলে তো তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ, আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো?
ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন?
শোনো কথার ভঙ্গি, আমার কাছে তোমার আবার অপরাধটা কি সে শুনি?
না বৌদি, ধরুন যদি করি তাহলে?
না না, তাহলেও না, ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন।
ঠিক বৌদি, ঠিক। আমার ভরা গলা শুনে বৌদি অবাক হয়ে গেলেন।
কি হয়েছে ভাই, অমন করছো কেন?
কিছু না বৌদি, এমনি বলছি।
ও হ্যাঁ, ভালো কথা, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে এনে দেব।
তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন, গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে, স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম, শুধু একবার শেষ দেখা করবার জন্যই পুকুরের ঘাটে ঠিক সময় গেলুম, তার দেখা পেলে যে কি বলবো তা ঠিক করে সেখানে যাইনি, সত্যি কথা সব খুলে বললেও বলতে বোধ হয় পারতুম সেদিন, কিন্তু দেখা হল না। সব দিন তো দেখা হতো না। সেদিন বিকেলে গেলুম, তারপর দিন সকালেও গেলুম, আর দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন, সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম। সেদিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সেই গ্রাম ছেড়ে দিলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় যেন ঘু ঘু ডাকছিল, কেন জানি মনে থেকে গিয়েছে। সেসব আজ অনেক দিন আগের কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল, ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম এ কি মধু, কত নতুন দেশ, কত নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কান্না জড়ানো কত সে মধুর স্মৃতি। কাকার কাছে মুরাদাবাদে কাঁচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলে জার্মানিতে কাঁচের কাজ শিখতে। তারপর কোলেও গেলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হল। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, শিকাগো ইন্টারওশন কাগজের সংবাদদাতা। তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। সেখানে একটা কাঁচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হল। তারও বাড়ি চব্বিশ পরগনা জেলায়। তারই মুখে শুনলুম সিয়াটেলে একটা নতুন কাঁচের কারখানা খোলা হচ্ছে, সেখানেও গেলুম। তারপর জাপান ঘুরে দেশে ফিরলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হল না। শেষ পর্যন্ত বোম্বেতে বিয়ে করে এখানকার অধিবাসী হয়ে পড়েছে। বহু বছর হল বাংলাদেশ যাইনি। আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিলুম। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এল। ২৫ বছর আগের এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লী গ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে তরুণী এক পল্লী বধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলে ভেজা পা দুখানির রেখা আঁকা, তার স্নেহভরা পবিত্র মনখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ত অনিশ্চয়তায় ভরা। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চ মূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী, সে কোন প্রণাম নীরতা মাতৃমূর্তি। বৌ দিদি, তুমি আজও কি আছো? আচ্ছা, কতকালের কথা হল বলো তো। তারপর জীবনে কত কি দেখলুম, কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে গো। তুমি আছো আজও?
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত ৯টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।